বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 23 নভেম্বর, 8 অগ্রহায়ণ এবং ফার্সি 2 অজার। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্সে, সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয় এই পেজ থেকে www.facebook.com/parstoday বাংলা। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইব্রাহিম চুক্তি ও ইউক্রেন যুদ্ধের পর ইহুদিবাদী ইসরায়েলের অস্ত্র বিক্রি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি এবং বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার সংস্কার দাবি প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকের মন্তব্য সহ ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরাকের কুর্দিস্তানে সন্ত্রাসী অবস্থানে আবার হামলা চালালো আইআরজিসি, সিরিয়ায় ইরানি সামরিক উপদেষ্টা শহীদ। নাবলুস শহরে ইসরায়েলি আগ্রাসনে এক ফিলিস্তিনি শহীদ, জবাবে জেরুসালেমে বোমা হামলা, এক ইহুদিবাদী নিহত, আহত 18। বিএনপির মহাসমাবেশ পণ্ড করতে সরকার নতুন করে জঙ্গি নাটক সাজিয়েছে, অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এবং এনআরসি নিয়ে রাজ্যবাসীকে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা সম্পর্কে সতর্ক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ঘাঁটি গেড়ে বসা ইরানের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অবস্থানে আবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। গতকাল ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শাখরের কাছে কথিত কুর্দিস্তান ফ্রিডম পার্টি বা পিএকের কয়েকটি অবস্থানে ক্ষেপণাস্ত্র ও কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ইরানের বার্তা সংস্থা তসনিম এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে কুর্দিস্তানের গভীর অভ্যন্তরে চালানো এসব হামলায় পিএকের কয়েকটি ঘাঁটি ধ্বংস হয়েছে এবং সন্ত্রাসী গোষ্ঠীটি বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। তবে হামলায় জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বাগদাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম আল সাদেক মঙ্গলবার দিনের শুরুতে বলেছিলেন ইরাকের কুর্দিস্তান থেকে ইরানের বেশ কয়েকটি সামরিক অবস্থানে হামলা চালানো হয়েছে, কাজেই তেহরান নিজের জাতীয় নিরাপত্তাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং এ ব্যাপারে কোনো রকম ছাড় দেওয়া হবে না। আলে সাদেক বলেন ইরান যে কুর্দিস্তান ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের নির্মূল করতে বদ্ধপরিকর, সে কথা ইরাকের ফেডারেল সরকারের পাশাপাশি কুর্দিস্তানের আঞ্চলিক সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে। সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে সন্ত্রাসীদের বোমা হামলায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের একজন সামরিক উপদেষ্টা শহীদ হয়েছেন। রাস্তার পাশে একটি ডিভাইসের সঙ্গে সন্ত্রাসীদের পেতে রাখা বোমার বিস্ফোরণে তিনি শহীদ হন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাকিনী বা IRGC এক বিবৃতিতে জানিয়েছে, কর্নেল দাউদ জাফারি গতকাল সন্ত্রাসী হামলায় শহীদ হন। এ হামলার জন্য ইসরায়েলি এজেন্টদের দায়ী করেছে IRGC। এক বিবৃতিতে IRGC বলেছে, ভুয়া ও অবৈধ ইসরায়েলকে এই হত্যাকাণ্ডের জন্য অবশ্যই মূল্য দিতে হবে। কর্নেল জাফরির লাশ কয়েকদিনের মধ্যে বিমানে করে ইরানে আনা হবে বলেও জানানো হয়েছে। ইহুদিবাদ ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর প্রধান আবিব কোভাচি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর বিরুদ্ধে আগ্রাসন চালানোর জন্য আমেরিকার উপর চাপ সৃষ্টি করেছেন। তিনি তার ভাষায় আমেরিকাকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরান খুব শিগগিরই পরমাণু বোমা বানিয়ে ফেলতে পারে। জেনারেল কোভাচি আমেরিকার প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার নতুন পরিকল্পনা করা দরকার, যাতে যৌথভাবে ইরানকে মোকাবেলা করা যায়। মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিবান এবং CIA পরিচালক উইলিয়াম বার্নসের সঙ্গে সিরিজ বৈঠক করেন জেনারেল কোভাচি। এসব বৈঠকে তিনি ইরানের পক্ষ থেকে হুমকি নিয়ে আলোচনা করেন। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুজ শহরে ইহুদিবাদ ইসরায়েলের সন্ত্রাসী সেনাদের আগ্রাসনে এক ফিলিস্তিনি কিশোর শহীদ ও 6 আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ভোরের দিকে 16 বয়সী কিশোর আহমদ আমজাদ শেহাদা শহীদ হয়। ফিলিস্তিনের আরবি ভাষার বার্তা সংস্থা প্যালেস্টাইন আল ইয়াউম এই খবর দিয়েছে। এদিকে তো অধিকৃত বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমে দুটি বাস স্ট্যান্ডে আলাদা বিস্ফোরণে এক ইসরায়েলি নিহত ও 18 আহত হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের নাবলুজ শহরে ইসরায়েলি বাহিনীর হাতে 16 বয়সী কিশোর শেখাদা শহীদ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জেরুজালেমের দুটি বাস স্ট্যান্ডে বিস্ফোরণের ঘটনা ঘটল। আহত 18 মধ্যে 2 অবস্থা গুরুতর। কোনো সূত্র বলছে, বিস্ফোরণে অন্তত 2 ইহুদিবাদী প্রাণ হারিয়েছে। প্রথম বিস্ফোরণটি হাইওয়ে সড়কের পাশের একটি বাস স্ট্যান্ডে ঘটেছে, সে সময় পৃথক স্থানে আরেকটি বিস্ফোরণ ঘটে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এই হামলাকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনিদেরকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, নতুন করে জঙ্গি নাটক সাজিয়ে BNP মহাসমাবেশকে পণ্ড করতে ফন্দি করছে সরকার। এদিকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, 2013 সালে হেফাজতে ইসলাম যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছিল, BNP সে একই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ঢাকা থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, নতুন করে জঙ্গি নাটক সাজিয়ে BNP মহাসমাবেশকে পণ্ড করতে নানারকম ফন্দি করছে সরকার। বুধবার সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত দেউলিয়াত্ব ঘোষাতে দুর্ভিক্ষের নাটক দেশ কোন পথে শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন হয়ে জাতির বোঝা হয়ে গেছে, তাই পুরো জাতির মধ্যে ঐক্য সৃষ্টির মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।
আজকে বিচার বিভাগ পুরো দলীয়করণ করা হয়েছে এবং সেখানে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত। আজকে প্রশাসন, পুলিশ প্রশাসনই বলুন আর সিভিল প্রশাসনই বলুন, সব তো তোষামোদি।
বক্তব্যের এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে BNP মহাসচিব মির্জা ফখরুল বলেন, কোনো ঝামেলা না করে 10 ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করার ব্যবস্থা করুন। এদিকে ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেছেন, 2013 সালে হেফাজতে ইসলাম যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে, BNP সেই একই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টাই করছে।
তবে তারা যাতে সমাবেশ করতে পারে সেজন্য সরকার সর্বতোভাবে তাদেরকে সহায়তা করে এসেছে। আর আমরা যখন বিরোধী দলে ছিলাম, তারা যখন ক্ষমতায় ছিল, তখন তারা আমাদের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছে, বোমা হামলা চালিয়েছে।
তাই মানুষের সম্পত্তি জানমাল রক্ষায় সবাইকে সজাগ থাকতে বলেছেন তথ্যমন্ত্রী। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে ঢাকার আদালতের গেট থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামি ছিনতাইয়ের ঘটনার পর কারাগারের 3 DIG প্রিজন্স ও 2 জেল সুপারকে বদলি করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এসব বদলির আদেশ জারি করা হয়। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে নাগরিক পঞ্জি বা এনআরসি নিয়ে সতর্ক করেছেন। তিনি বলেছেন, এনআরসির নাম করে যাতে আপনাদের নাম কোথাও কেউ কেটে দিতে না পারে, সেজন্য এখন থেকে নিজে ভোটকেন্দ্রে গিয়ে নিজের নাম তুলে আসবেন। কলকাতা থেকে আরও জানাচ্ছেন আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি নিয়ে সতর্ক করেছেন। তিনি আজ বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের জমির পাট্টাবিলি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এ সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, এনআরসির নাম করে যাতে আপনাদের নাম কোথাও কেউ কেটে না দিতে পারে, তাই এখন থেকে নিজে ভোট কেন্দ্রে গিয়ে নিজের নাম তুলে আসবেন, দেখে আসবেন নামটা আছে কি না। অসমে আপনারা দেখেছিলেন কত লক্ষ মানুষের নাম কেটে বাদ দিয়েছিল, কত বড় আন্দোলন গড়ে তুলেছিলাম আমরা, এনআরসি লজ্জা, এনআরসি লজ্জা। মমতা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ প্রসঙ্গে বলেন,
বাংলাদেশ থেকে কত মানুষ এসেছেন সবকিছু হারিয়ে, এবং 1971 সাল পর্যন্ত যারা এসেছেন মার্চ মাস পর্যন্ত, সে তো চুক্তি আছে গভর্নমেন্টে যে তাকে সে ভারতবর্ষের নাগরিক, কখনো কখনো ভাউচার দেওয়া হয় তুমি নাগরিক নও। আরে নাগরিক না হলে সে ভোট দিল কি করে? আমার ভোটে তুমি প্রধানমন্ত্রী, মানে আমি মানে সাধারণ মানুষের কথা বলছি, আর তুমি আজকে বলছো তোমাকে নাগরিক অধিকার দেবো আমি, তার মানে তুমি এটা আমাকে অসম্মান করছো,
বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের জন্য আমি জীবন পর্যন্ত দিতে রাজি আছি, কিন্তু মানুষের সঙ্গে বেইমানি করে কোনোদিন রাজনীতি করব না বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। সিরিয়ায় অচিরেই চতুর্থ অবৈধ স্থল অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান। তিনি মঙ্গলবার কৃষ্ণ সাগর তীরবর্তী আরডভিন প্রদেশে এক অনুষ্ঠানে দেয়া ভাষণে এই প্রত্যয় জানান। গত মে মাসের পর এই প্রথম এরদোগান সিরিয়ায় আগ্রাসন চালানোর এরকম সরাসরি ঘোষণা দিলেন। এদিকে সিরিয়ায় কুর্দি বিরোধী অভিযান চালানোর জন্য তুরস্ক যে পরিকল্পনা ঘোষণা করেছে তার প্রতি সমর্থন দিয়েছে আমেরিকা। গতকাল হোয়াইট হাউস বলেছে তুরস্কের আত্মরক্ষার অধিকার রয়েছে। হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেন, তুরস্ক লাগাতারভাবে বিশেষ করে দক্ষিণাঞ্চলে সন্ত্রাসীদের হুমকির মুখে রয়েছে। এ অবস্থায় তুরস্ক এবং তার জনগণকে রক্ষার অধিকার আঙ্কারা সরকারের রয়েছে। ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিতে অস্বীকৃতি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ক্রোয়েশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারিও বানোজিচের এক চিঠির জবাবে প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ গতকালই কথা বলেছেন। তিনি চিঠির জবাবে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হিসেবে ক্রোয়েশিয়ার জন্য ইউক্রেনের সেনাদের সামরিক প্রশিক্ষণে অংশ নেওয়া মোটেই লাভজনক নয় এবং এটি ক্রোয়েশিয়ার জনগণও চায় না। এর আগে ক্রোয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মারিও বানোজিচ ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রেসিডেন্টকে চিঠি পাঠান। ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে ইউক্রেনের 15,000 সেনা বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউক্রেন যুদ্ধ এবং ইব্রাহিম চুক্তি, এই দুই ঘটনার সুবিধাভোগী ইহুদিবাদী ইসরায়েল। তাদের অস্ত্র বিক্রির পরিমাণ বিপুলভাবে বেড়ে গেছে। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
ইব্রাহিম চুক্তি এবং ইউক্রেনের যুদ্ধের পর ইহুদিবাদী ইসরায়েলের অস্ত্র বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। ইহুদিবাদী ইসরায়েলি দৈনিক হারেজ এই তথ্য জানায়। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী 2020 সালের তুলনায় 2021 সালে ইহুদিবাদী ইসরায়েলের অস্ত্র বিক্রির পরিমাণ শতকরা 30 ভাগ বেড়ে $11 বিলিয়ন ছেড়ে গেছে। ইব্রাহিম চুক্তির ফলে পারস্য উপসাগরীয় এবং উত্তর আফ্রিকার কয়েকটি নয়া সরকার ইহুদিবাদী ইসরায়েলের অস্ত্রের ক্রেতা তালিকায় যুক্ত হল। এসব দেশের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মরক্কো। অস্ত্র বিক্রির ফলে ডলারের একটি বড় অংশ ইসরায়েলি অস্ত্র নির্মাতাদের পকেটে যেমন গেছে, অপরদিকে ক্রেতা দেশগুলোর উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কর্মসূচি একই পরিমাণে কমে গেছে। ইসরায়েলি সেনাদের উপস্থিতির ফলে ক্রেতা দেশগুলোর প্রতিরক্ষা নিরাপত্তা যেমন বিপন্ন হয়েছে, আবার এইসব দেশও অন্যান্য দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে গেল। প্রকৃতপক্ষে ইহুদিবাদী ইসরায়েল এই দেশগুলোকে ট্রোজান হর্স হিসেবে ব্যবহার করে অন্যান্য দেশে অনুপ্রবেশ করছে এবং এই অঞ্চলের কৌশলগত এলাকায় তাদের উপস্থিতি বিস্তৃত করছে। ইব্রাহিম চুক্তির পর সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি ইয়েমেনের সুকাত্রা দ্বীপপুঞ্জেও ইসরায়েলের সামরিক উপস্থিতি স্পষ্ট হয়ে উঠেছে। এর ফলে সংযুক্ত আরব আমিরাত এখন ইয়েমেন থেকে তাদের সেনা প্রত্যাহার করার পূর্ববর্তী সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে। তারা এখন বরং ইয়েমেনের দক্ষিণাঞ্চল দখলে নিতে এবং কৌশলগত বন্দর ও দ্বীপগুলোতে তাদের উপস্থিতি নিশ্চিত করার কথা ভাবছে। একইভাবে বাহরাইনও ইব্রাহিম চুক্তির পর মানামায় মার্কিন পঞ্চম নৌবহরের অবস্থানে তেল আবিবের উপস্থিতির ক্ষেত্র তৈরি করে দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে অভ্যন্তরীণ দমন অভিযান আরও তীব্র করেছে এবং তার ছেলেকে স্থলাভিষিক্ত করার ক্ষেত্র তৈরি করেছে। সুতরাং সৌদি আরব, আরব আমিরাত আর ইসরায়েলি মিডিয়াগুলো যতই শান্তি ও স্থিতিশীলতার বিজ্ঞাপন প্রচার করুক না কেন, বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। অপরদিকে ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে স্বয়ং ইউক্রেনের পাশাপাশি ইউরোপীয় দেশগুলো, কিন্তু ইসরায়েলের কোনো ক্ষতি হয়নি। তারা বরং অস্ত্র বিক্রি করেছে এবং বাইডেনকে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা বিষয়ক ভিয়েনা আলোচনা থেকে দূরে সরাতে তুমুল প্রচেষ্টা চালিয়েছে। ইউক্রেন যুদ্ধ থেকে ইসরায়েল যে এত সুবিধা ভোগ করেছে সেটা কি কাকতালীয়ভাবে ঘটে গেছে? বিশেষজ্ঞরা মনে করেন যুদ্ধের আগুন জ্বালানোর পেছনে তাদের কালোহাত ছিল এবং আছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার সংস্কারের দাবিতে বাম জোট ও জাসদ যুগপথ আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে গণতন্ত্র মঞ্চ করেও আন্দোলন সংগ্রামের রূপরেখা নিয়ে কাজ করছে কিছু রাজনৈতিক দল। তবে আস্থা সংকট দূর না হলে কোনো লাভ নেই বলে মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকের। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার সংস্কারের দাবিতে বাম জোট ও বাংলাদেশ জাসদ যুগপথ আন্দোলন করবে। সম্প্রতি তারা এ বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। একই সঙ্গে গণতন্ত্র মঞ্চ করেও আন্দোলন সংগ্রামের রূপরেখা নিয়ে কাজ করছে কিছু রাজনৈতিক দল। এ প্রসঙ্গে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক রেডিও তেহরানকে বলেন, নির্দলীয় তদারকি সরকারের অধীন নির্বাচন, নির্বাচনী ব্যবস্থার সংস্কারের দাবি এবং দুঃশাসন, নিপীড়ন ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ যুগপথ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে।
আমরা তো শুধু সরকার পরিবর্তন, আমরা তো সাংবিধানিক সংস্কার থেকে অনেকগুলো ব্যবস্থা পরিবর্তন চাই। বলে যুগপথ আন্দোলনের ভিত্তিতে আমরা তৈরি করব, এরপর একটা লিয়াজো কমিটি হবে, লিগেজ কমিটি করে আমরা কর্মসূচিটা কিভাবে নেব, সেটা ধরুন মোটামুটি ডিসেম্বরের হয়তো থার্ড উইক বা শেষ দিক থেকে অথবা আর্লি জানুয়ারি।
এই যুগপথ আন্দোলনের অন্যতম সহযোগী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি রেডিও তেহরানকে বলেন, বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের কোনো অবকাশ নেই, তবে শুধু সরকারের বিদায় এবং একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে এখানে যথেষ্ট নয়, বিদ্যমান শাসন ব্যবস্থাও বদলাতে হবে। এই লক্ষ্যেই তারা যুগপথ আন্দোলনের বিষয় এগুচ্ছে।
দেখুন, আমরা তো ইতিমধ্যেই বিএনপি আমাদের সাথে আলাদা আলাদা করে বসছিল, আমরা গণতন্ত্র মঞ্চ আখের আবার বিএনপির সাথে বৈঠক করেছি এবং এই বৈঠকে একটা অভিন্ন লক্ষ্যের ব্যাপারে আলোচনা চলছে, বিশেষত শাসন ব্যবস্থা সংস্কারের কর্মসূচি।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর গোবিন্দ চক্রবর্তী রেডিও তেহরানকে বলেন, একটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে ভালো নির্বাচন অনুষ্ঠান করা এর একটি জরুরি অঙ্গ, বিশেষ করে প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে। তবে এখানকার রাজনীতিটা অনেকটাই সাংঘর্ষিক, যেখানে আস্থার সংকট প্রকট, তাই আস্থার সংকট আগে কাটাতে হবে, যেখানে আলোচনার মাধ্যমে দেশের মঙ্গলের প্রশ্নে ঐক্যমতে পৌঁছা অত্যন্ত জরুরি।
দিন শেষে সবারই দেশ তো আমাদের, এটা তো সবাই মিলে বসে, হ্যাঁ, কারণ সংলাপ গণতন্ত্রের আরেক নামই হচ্ছে সংলাপ, সেই সংলাপে আপনার সকলকে বসতে হবে। রাজনৈতিক মূল্যবোধগত পার্থক্য থাকতে পারে, কিন্তু কমন একটা মিনিমাম জায়গা কিন্তু আমরা এখন পর্যন্ত সবাই মিলে তৈরি করতে পারিনি, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের চরম দুর্ভাগ্য।
এমনটাই মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই সবাই ভালো আছেন। স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আজ থেকে আমরা কয়েক পর্বে নতুন একটি বিষয়, ভিটামিন ডি এর স্বল্পতায় যেসব রোগ ব্যাধি হয় সে সম্পর্কে এবং করণীয় নিয়ে কথা বলবো। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা BSMMU এর এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শাহজাদা সেলিম। বিশেষজ্ঞ এই চিকিৎসক টেক্সিলা আমেরিকান ইউনিভার্সিটি এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক। তো সাক্ষাৎকারে যাওয়ার আগে ভিটামিন ডি সম্পর্কে দুটো কথা বলে রাখি। মানুষের শরীরের প্রয়োজনীয় পুষ্টিকর উপাদানের মধ্যে অন্যতম হল ভিটামিন ডি। ভিটামিন ডি অস্থি ও দাঁতের কাঠামো গঠন করে, অন্ত্রে ক্যালসিয়ামের শোষণ বাড়ায়, রক্ত প্রবাহে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে। ভিটামিন ডি মানবদেহের জন্য অত্যন্ত জরুরি। এর অভাবে নানা ধরনের রোগ হতে পারে এবং তা কখনো কখনো ঝুঁকিপূর্ণ হতে পারে। তো চলুন ভিটামিন ডি ঘাটতি সম্পর্কিত প্রথম পর্বের আলোচনায় যাওয়া যাক। অধ্যাপক ডাক্তার শাহজাদা সেলিম, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
অধ্যাপক ডাক্তার শাহজাদা সেলিম, আমরা তো বহু রকম ভিটামিনের কথা জানি বা শুনি, তবে ভিটামিন ডি এর কথা এখন প্রায়ই শুনি। আপনারা চিকিৎসকরা রোগীকে প্রায়শ ভিটামিন ডি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন, তো এই ভিটামিন ডি সম্পর্কে যে পরামর্শ আপনারা দিচ্ছেন ব্যবহারের, এর যৌক্তিক কারণ কি?
জি, আপনি ঠিকই বলেছেন। সাম্প্রতিককালে আমরা যারা হরমোন বিশেষজ্ঞ, মেটাবলিক ডিজিজ দেখি, তারা বাদেও অন্যান্য বহু বিশেষজ্ঞ ডাক্তারই কিন্তু রোগীদের ভিটামিন ডির মাত্রা সম্পর্কে খুব সচেতন। তার কিন্তু যৌক্তিক কারণ আছে। কারণটি হলো যে ভিটামিন ডি এমন একটি অবস্থায় এখন হয়ে গেছে যে আমরা আগে যেমন অ্যাসপিরিনকে ম্যাজিক ড্রাগ বলতাম, মেটফরমিনকে ম্যাজিক ড্রাগ বলি, ভিটামিন ডি অনেকটা ম্যাজিক ড্রাগের পর্যায়ে রয়ে গেছে। কারণ হলো শারীরবৃত্তীয় অনেকগুলো ঘটনার সাথে ভিটামিন ডি এর ঘাটতি জড়িত। ভিটামিন ডি পর্যাপ্ত থাকলে সেগুলো খাওয়ার সম্ভাবনা কম।
আচ্ছা, অধ্যাপক ডাক্তার শাহজাদা সেলিম, ভিটামিন ডি এর অভাবে কি কি রোগ হতে পারে সে সম্পর্কে কিছু বলবেন?
আমি যদি বড় বড় কিছু রোগ বলি, তার মধ্যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা যাদের বেশি, তাদের মধ্যে দেখা গেছে যারা আগে থেকে ভিটামিন ডি ঘাটতিতে ছিলেন তাদের মধ্যে ডায়াবেটিস বেশি হচ্ছে। সারা পৃথিবী ক্রমশ বেশি সংখ্যক ওবিস বা দৈহিক স্থূল রোগীর সংখ্যায় আক্রান্ত হচ্ছে। সেখানে দেখা গেছে যারা খুব কম বয়স থেকে ভিটামিন ডি ঘাটতিতে হয়ে গিয়েছিলেন তাদের মধ্যে এই দৈহিক স্থূলতা বা ওজন বৃদ্ধির হার বেশি। এগুলো ছিল শুরুর দিকে, কিন্তু পরে যখন ডায়াবেটিস রোগী হোক তাদের আলটিমেটলি হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি, স্ট্রোকের ঝুঁকি বেশি, মানসিক অবসাদের ঝুঁকি বেশি। সেখানে দেখা গেছে যাদের মধ্যে ভিটামিন ডি ঘাটতি যত বেশি তাদের মধ্যে এই ঘটনাগুলো যেগুলা দীর্ঘস্থায়ী জটিলতাগুলো হবার সম্ভাবনা বেশি।
ভিটামিন ডি এর ঘাটতি ও করণীয় সম্পর্কে এন্ডোক্রাইনোলজি বিশেষজ্ঞ ডাক্তার শাহজাদা সেলিমের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
শ্রোতাবন্ধুরা, আবারও ফিরে এলাম স্বাস্থ্য কথার আলোচনায়। ডাক্তার শাহজাদা সেলিম, সবচেয়ে বেশি কি ধরনের রোগ হচ্ছে বর্তমানে এই ভিটামিন ডি এর অভাবে?
সবচেয়ে বেশি যে সম্পর্কটি এখন দেখা যাচ্ছে যে যারা সন্তান নিতে চাচ্ছেন অথবা সন্তান ধারণ করেছেন এই অবস্থায় যদি ভিটামিন ডি ঘাটতি থাকে সেটি কিন্তু বাচ্চার উপর প্রভাব ফেলতে পারে। আরেকটি প্রজননক্ষম নারীদের সমস্যা যেটা পলিসিস্টিক ওভারি সিনড্রোম বলা হয়, আমার নিজেরও বাংলাদেশ থেকে প্রকাশিত স্টাডি আছে, অন্য দেশ থেকেও আছে, যে ভিটামিন ডির ঘাটতির সাথে এই রোগটির নিবিড় সম্পর্ক রয়ে গেছে যেটা পরবর্তীতে সন্তান নেবার ক্ষেত্রে একটি বাধা তৈরি হতে পারে। তাহলে আমরা কিন্তু বড় বড় অংশগুলো বললাম, যে অংশগুলোতে মানুষের ভালো থাকা শারীরিক বা মানসিক ভাবে, সেখানে কিন্তু ভিটামিন ডির একটি গভীর যোগাযোগ রয়ে গেছে। আবার দিন দিন বেশি সংখ্যক মানুষ দীর্ঘদিন বাড়ছেন, মানে গড় আয়ু বেড়ে যাচ্ছে, সেখানে দেখা গেল যাদের হার ক্ষয় হচ্ছে, মানে বেশি দিন বাঁচলে হার ক্ষয় বেশি, এবং এর সাথে সুনির্দিষ্টভাবে ভিটামিন ডির ঘাটতি সম্পর্ক রয়ে গেছে। তাহলে জীবনের এমন কোন দিক নেই যেখানে ভিটামিন ডির মাত্রার সাথে সম্পর্ক নেই। সেজন্য সকল বিশেষজ্ঞরাই কিন্তু রোগীদের এখন ভিটামিন ডির কথা বলেন। আর আপনি যে COVID-19 এর কথা বললেন, এখানে কিন্তু বেশ কিছু দেশ থেকে যে প্রকাশিত গবেষণায় দেখা গেছে যে যারা COVID-19 এর আক্রান্ত হয়ে খুব দ্রুত খারাপ হয়ে গিয়েছিলেন তাদের মধ্যে যেমন ডায়াবেটিস রোগী ছিল, উত্তর রক্তচাপের রোগী ছিল, এদের মধ্যে ভিটামিন ডির ঘাটতি রোগীর সংখ্যাও ছিল। এবং সেই জন্য ফিনল্যান্ড কিন্তু শুরু থেকেই তাদের দেশের নাগরিকদের, বিশেষ করে যাদের চিকিৎসক ছিলেন, সরাসরি কোভিড রোগীর সাথে সংস্পর্শ আসার সম্ভাবনা ছিল, অথবা বয়স্ক মানুষ ছিলেন, অথবা ডায়াবেটিস যাদের ছিল, তাদের কিন্তু ভিটামিন ডির মাত্রা না দেখেই COVID-19 এর এই রোগটাকে প্রতিরোধ করার জন্য ভিটামিন ডি খাওয়ার পরামর্শ দিয়েছিল।
অধ্যাপক ডাক্তার শাহজাদা সেলিম, আপনি ডায়াবেটিস, স্থূল হওয়া, মানসিক রোগ, নারীদের প্রজনন সমস্যা, হাড় ক্ষয় সহ আরও অনেক রোগের কথা বললেন যা ভিটামিন ডি এর অভাবে হয়। শিশুদেরও নানা রকমের রোগ হচ্ছে ভিটামিন ডি এর অভাবে। তো আপনি কি একটু বলবেন কেন ভিটামিন ডি এর অভাব হয় মানব দেহে?
এটি একটি বিভিন্ন দেশে মানে বিভিন্ন মাতৃ সমস্যা। প্রধানত ভিটামিন ডি যেভাবে তৈরি হয় তার প্রায় 80% বেশি যদি সূর্য আলোক চামড়ার উপরে, ত্বকের উপরে পড়ে, ত্বকের নিচে যে একটা সাবকিউটানিয়াস ফ্যাট বলে যে ত্বকের নিচে যে চর্বি থাকে, সেই চর্বিতে এক ধরনের উপাদান থাকে, সেখান থেকে ভিটামিন তৈরি হওয়াতে শুরু হয়। তাহলে এটি বলে কিন্তু স্পষ্ট বোঝা যায় যে চামড়াটির রং, সূর্যের আলো কিভাবে পড়লো, এবং সূর্যের আলোর আসলে সূর্যের আলো না ব্যাপারটি, ব্যাপারটি হলো তাতে কি পরিমাণ আলট্রা ভায়োলেট রে থাকে সেটার উপর নির্ভর করে কতটুকু ভিটামিন ডি তৈরি হবে। আবার ভিটামিন ডি তৈরি হতে যেহেতু এটা চর্বি থেকে তৈরি হয়, চর্বির মাত্রাটি একটি ফ্যাক্টর, তাহলে প্রায় 80% বেশি ভিটামিন ডি পাওয়ার উৎস হলো এভাবে। আর 20% কম ভিটামিন ডি আমরা পেতে পারি খাদ্য থেকে।
অধ্যাপক ডাক্তার সাজেদ সেলিম ভিটামিন ডি এর ঘাটতি নিয়ে সৃষ্ট রোগ সম্পর্কিত আলোচনার প্রথম পর্বে রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, এ বিষয়ে আগামী সপ্তাহে কথা হবে, সে আসরেও আমাদের সাথে থাকবেন বলে আশা করছি। আর স্বাস্থ্যকতার আসর কেমন লাগছে, কোনো বিশেষ রোগ নিয়ে কিংবা ভিটামিন ঘাটতি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাতে পারেন চিঠি লিখে। আমরা সে বিষয়ে বিশেষজ্ঞ এই ডাক্তারের পরামর্শ আপনাদের জানাব। সবাই ভালো ও সুস্থ থাকুন, এ কামনা করে স্বাস্থ্য কথার আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি।
স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতা বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 23 নভেম্বর বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। ঝামেলা না করে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দিন বলেছেন ফখরুল দৈনিক ইত্তেফাক। FBCCI সভাপতি বললেন $500 কোটি গ্যাস দিন, $1,500 কোটি রপ্তানি বাড়াবো দৈনিক প্রথম আলো। 10 তারিখ কোনো বিশৃঙ্খলা করলে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী দৈনিক যুগান্তর। নয়ন হত্যায় SP OC সহ 18 পুলিশের বিরুদ্ধে আদালতে অভিযোগ দৈনিক কালের কণ্ঠ। এবং আগুন সন্ত্রাস হলে আগের মতোই জবাব দেওয়া হবে বলেছেন IGP দৈনিক বাংলাদেশ প্রতিদিন। কলকাতার বাংলা দৈনিকগুলোর শিরোনাম হচ্ছে কেন্দ্র নির্দেশ দিলেই পাক অধিকৃত কাশ্মীর ফেরাতে তৈরি দাবি সেনাকর্তার দৈনিক সংবাদ প্রতিদিন। এবং মিরাটের নাম বদলে রাখা হবে নথুরাম গডসেনগর, ইশতেহার প্রকাশ করে জানালো হিন্দু মহাসভা দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলোর খবরে লেখা হয়েছে, জ্বালানি সংকটে শিল্প কারখানা বেশ কয়েক মাস ধরেই ভুগছে, মাঝে বিদ্যুতের পরিস্থিতি খারাপ হলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে, কয়েক সপ্তাহ ধরে লোডশেডিং কমেছে, তবে গ্যাসের সংকটের উন্নতির কোনো ইঙ্গিত এখনও মিলছে না। এমন পরিস্থিতিতে জাতীয় রপ্তানির ট্রফি প্রদান অনুষ্ঠানেও বর্তমান সংকট নিয়ে কথা বলেন ব্যবসায়ীরা। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, শিল্প কারখানায় গ্যাস সংকট কাটাতে যদি উচ্চ দামে গ্যাস আনতে হয় তাহলে সেই দাম সমন্বয় করতে ব্যবসায়ীরা রাজি আছেন। মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, কিছুটা মূল্যবৃদ্ধি করে হলেও আমাদের গ্যাসটা প্রয়োজন, আমাদের $500 কোটি গ্যাস এনে দেন, আমরা $1,500 কোটি রপ্তানি বাড়াব।
কালের কণ্ঠ এক খবরে লিখেছে, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়ন নিহতের ঘটনায় পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, OC নূরে আলম সহ 18 পুলিশের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নয়নের বাবা এ অভিযোগ দায়ের করেন, তবে দুপুর নাগাদ এ বিষয়ে আদালতের কোনো নির্দেশনা পাওয়া যায়নি। সূত্র জানায়, মামলায় SP OC সহ 8 পুলিশের নাম উল্লেখ করা হয়েছে, বাকি পুলিশ সদস্যরা অজ্ঞাতনামা আসামি। পুলিশ সদস্য বিশ্বজিৎকে 1 নম্বর আসামি করা হয়েছে, তিনি গুলি ছোড়েন বলে উল্লেখ করা হয়। 19 নভেম্বর শনিবার বাঞ্ছারামপুরে BNP কর্মসূচি চলাকালে গুলিতে নিহত হন নয়ন।
দৈনিক যুগান্তর লিখেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, BNP 10 তারিখ ঘিরে যে হুঙ্কার দিচ্ছে তাতে কোনো কাজ হবে না, কারণ আওয়ামী লীগ সবসময় জনগণের শক্তিতে চলে, আমরা সেজন্যই ইলেকশনটাকে বিশ্বাস করি, জনগণের ম্যান্ডেটকে বিশ্বাস করি, আর যারা ষড়যন্ত্র বিশ্বাস করে বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসে তারা সবসময় এক
ষড়যন্ত্রের পর আরেক ষড়যন্ত্র করে আসছে। তিনি বলেন, বিএনপি ঢাকায় গণজমায়েত হয়ে এক দফা এক দাবি নিয়ে ক্ষমতায় দখল করবে, ঢাকা দখল করবে, এমনটি তারা বলে আসছে। এই 10 তারিখের গণজমায়েতের নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী তা প্রতিহত করবে। বুধবার দুপুরে নরসিংদীর মনোহরদি থানার নতুন ভবনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
দৈনিক মানবজমিনের খবর, কোনো ঝামেলা না করে 10 ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশের ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার এখনও সমাবেশের স্থান দেয়নি, দায়িত্ব এখন সরকারের, বিএনপি নিয়ম মেনে সমাবেশের আবেদন করেছে। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। দেউলিয়াত্ব ঘোচাতে দুর্ভিক্ষের নাটক দেশ কোন পথে শীর্ষক সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য। তিনি বলেন, আওয়ামী লীগ সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দুর্ভিক্ষ হয়। আওয়ামী লীগের যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে তাদের দুর্নীতি লুটপাট দুর্ভিক্ষের অন্যতম কারণ।
দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে, পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, আগুন সন্ত্রাস রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। দেশে আবারও আগুন সন্ত্রাসের মতো নাশকতা দেখা দিলে আগের মতোই কঠোর জবাব দেওয়া হবে। বুধবার রাজশাহী পুলিশ লাইন্স মাঠে মাদক ও সন্ত্রাস বিরোধী সুধি সমাবেশে এসব কথা বলেন তিনি। আইজিপি বলেন, পূর্বে আগুন সন্ত্রাস যেভাবে মোকাবেলা করেছি, আগামী দিনেও সন্ত্রাস সহ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে আমরা সেভাবে মোকাবেলা করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।
এবারে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে লিখেছে, গত মাসেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে বার্তা দিতে দেখা গিয়েছিল যে গিলগিট ও বালতিস্তানও শিগগিরই পুনর্দখল করবে ভারত। এবার ভারতীয় সেনার এক শীর্ষকর্তা জানিয়ে দিলেন, কেন্দ্র নির্দেশ দিলেই পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখল করতে প্রস্তুত তারা। নর্দার্ন আর্মির কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কথায়, ভারত সরকারের নির্দেশ পালন করতে সেনা প্রস্তুত, এই ধরনের নির্দেশ দিলেই আমরা তা পালন করব। প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়াতেই এমন দাবি করেন তিনি। তবে সেই সঙ্গে তিনি আরো বলেন, যুদ্ধবিরতির সমঝোতা যেন ভঙ্গ না হয় সেদিকেও সেনাকে খেয়াল রাখতে হবে, কেননা দুই দেশের স্বার্থেই তা ভঙ্গ করা যায় না, কিন্তু ওরা যদি ভঙ্গ করে আমরা তার জবাব দিতে প্রস্তুত।
দৈনিক আজকাল লিখেছে, জগদীপ ধনকরের পর স্থায়ী রাজ্যপাল হিসেবে বুধবার পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসেবে শপথ নিলেন সিভি আনন্দ বোস। বুধবার সকালে রাজভবনে শপথ গ্রহণ করেন তিনি। তাকে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী ও তার স্ত্রী এবং রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও। তবে দেখা যায়নি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। রাজ্যের নয়া রাজ্যপালকে এক হাড়ি রসগোল্লা দিয়ে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিজেপি ত্যাগী দুই নেতা বিশ্বজিৎ সরকার এবং কৃষ্ণ কল্যাণীরা পাশে আসন হওয়ায় শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেননি তিনি। ইতিমধ্যেই এই ঘটনাকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। অসৌজন্যতার অভিযোগ জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। শ্রোতাবন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
Oh. কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আপনাদের হয়তো মনে আছে গত আসরে আমরা সূরা ওয়াকিয়া নিয়ে আলোচনা শেষ করেছিলাম। আজ থেকে আমরা এর পরের সূরা অর্থাৎ সূরা হাদিদের সংক্ষিপ্ত তাফসির শুরু করব। মদিনায় অবতীর্ণ এই সূরায় 29টি আয়াত রয়েছে। প্রথমে সূরা হাদিদের 1-3 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহিয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم।
আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। আসমান সমূহ ও জমিনের সর্বময় কর্তৃত্ব তারই। তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। তিনি আদি, অন্ত, ব্যক্ত ও গুপ্ত, এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত।
সূরা হাদিদ সহ আরো বেশ কিছু সূরার শুরুতে কথা বলা হয়েছে যে জড় জীব, গাছপালা ও মানুষ সহ সৃষ্টি জগতের সকলে আল্লাহ তাআলার তাসবি পাঠ করে। আল্লাহর তাসবি পাঠ করার অর্থ হচ্ছে এই মহান সত্তাকে সব ধরনের অজ্ঞতা, অক্ষমতা ও দোষ ত্রুটি থেকে পবিত্র বলে ঘোষণা করা। নিঃসন্দেহে বিশ্বজগতের এত সব সৃষ্টি আল্লাহ তাআলার অসীম জ্ঞান, ক্ষমতা ও প্রজ্ঞার নিদর্শন বহন করে এবং সব ধরনের দোষ ত্রুটি থেকে এই পবিত্র সত্তার মুক্ত থাকার প্রমাণ দেয়। এই আয়াতগুলোতে বিশ্বজগতের উপর আল্লাহর কর্তৃত্বের ঘোষণা দেয়া হয়েছে। এই কর্তৃত্বের অর্থ হচ্ছে গোটা সৃষ্টিজগৎ তার পরিপূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সবাই তার মুখাপেক্ষী। এই তিন আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, বিশ্বজগতের প্রকৃত মালিকানা আল্লাহ তাআলার, কাজেই আমাদেরকে সামান্য যা কিছুর মালিক বানানো হয়েছে তা নিয়ে যেন আমরা অহংকার না করি। দুই, কেউ কেউ মনে করতে পারে আল্লাহর মতো তারও জ্ঞান, প্রজ্ঞা ও ক্ষমতা রয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের জীবন ও মৃত্যু তাঁরই হাতে এবং আমরা তাঁর মতো আদি ও অন্ত নই।
এবারে সূরা হাদিদের 4-6 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
هو الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير له ملك السماوات والأرض وإلى الله ترجع الأمور يولج الليل في النهار ويولج النهار في الليل وهو عليم بذات الصدور।
তিনি 6 দিনে আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, অতঃপর আরশের সমাসীন হয়েছেন। যা কিছু ভূমিতে প্রবেশ করে ও যা কিছু তা থেকে উদ্গত হয় এবং আকাশ হতে যা কিছু নামে ও আকাশে যা কিছু উত্থিত হয় তার সব কিছু তিনি জানেন। তোমরা যেখানেই থাকো না কেন, তিনি তোমাদের সঙ্গে আছেন এবং তোমরা যা কিছু করো আল্লাহ তার সম্মুখ দ্রষ্টা। আসমান সমূহ ও জমিনের সর্বময় কর্তৃত্ব তারই এবং তারই দিকে সব বিষয় প্রত্যাবর্তিত হবে। তিনি রাতকে দিনে প্রবেশ করান আর দিনকে প্রবেশ করান রাতে, এবং তিনি অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত।
পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী আমরা যে বিশাল সৃষ্টি জগৎ দেখতে পাই তা ছয়টি দীর্ঘমেয়াদী পর্যায়ে সৃষ্টি করা হচ্ছে। মহান আল্লাহ সৃষ্টির যে বিধান নির্ধারণ করেছেন তারই ভিত্তিতে তিনি ক্রমান্বয়ে এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টি করার পর বিশ্বজগৎ পরিচালনার দায়িত্ব নিজে নিয়েছেন। এই জগতের সমস্ত ব্যবস্থাপনা এবং আসমানসমূহ ও জমিনে ছোট বড় যত ঘটনা ঘটে তার সবই আল্লাহর জ্ঞান ও ক্ষমতার অধীনে সংগঠিত হয়। তিনি তার সকল সৃষ্টির সঙ্গে আছেন। তিনি শুধু তাঁর বান্দাদের কৃতকর্মই দেখতে পান না, সেই সঙ্গে বান্দাদের অন্তরে কি আছে এবং তারা কি করতে চায় সে সম্পর্কেও সম্যক অবহিত। এছাড়া দিন রাতের সৃষ্টি এবং দিন ও রাতের দৈর্ঘ্য কমিয়ে ও বাড়িয়ে বছরব্যাপী বিভিন্ন ঋতুর উৎপত্তি তিনি ঘটান। নিঃসন্দেহে ঋতুর বৈচিত্র্য বান্দাদের প্রতি আল্লাহ তাআলার একটি বড় অনুগ্রহ। এই তিন আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, আল্লাহ তাআলার প্রজ্ঞার কারণে বিশ্বজগৎ দীর্ঘ সময় ধরে আস্তে আস্তে সৃষ্টি করা হয়েছে এবং পরবর্তীতে এর পরিবর্তনগুলি হচ্ছে ক্রমান্বয়ে অর্থাৎ হঠাৎ করে নয়। দুই, মহান আল্লাহ বিশ্বজগতের প্রতিটি খুঁটিনাটি বিষয় সম্পর্কে পরিপূর্ণ ওয়াকিবহাল।
এবারে সূরা হাদিদের 7-9 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। وَمَا لَكُمْ لَا تُؤْمِنُونَ بِاللَّهِ وَالرَّسُولُ يَدْعُوكُمْ لِتُؤْمِنُوا بِرَبِّكُمْ وَقَدْ أَخَذَ مِيثَاقَكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ هُوَ الَّذِي يُنَزِّلُ عَلَى عَبْدِهِ آيَاتٍ بَيِّنَاتٍ لِّيُخْرِجَكُم مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَإِنَّ اللَّهَ بِكُمْ لَرَؤُوفٌ رَحِيمٌ।
তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো এবং আল্লাহ তোমাদেরকে যা কিছুর উত্তরাধিকারী করেছেন তা হতে ব্যয় করো। অতঃপর তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও ব্যয় করে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর উপর ঈমান আনো না, অথচ রাসূল তোমাদেরকে তোমাদের রবের প্রতি ঈমান আনার জন্য আহ্বান করছেন, আর আল্লাহ তোমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন যদি তোমরা বিশ্বাসী হও। তিনি তার বান্দার অর্থাৎ রাসূলের প্রতি সুস্পষ্ট আয়াত নাজিল করেন যাতে তোমাদেরকে অন্ধকার থেকে আলোতে আনতে পারেন, আর নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি করুণাময় পরম দয়ালু।
ঈমান শুধু অন্তরে উপলব্ধি ও মুখে উচ্চারিত কিছু শব্দ বা বাক্যের নাম নয়, বরং আল্লাহ তাআলার নির্দেশিত করণীয় কর্তব্যগুলি পালন করা এবং তিনি যা কিছু করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নাম ঈমান। এই আয়াতগুলোতে ঈমানদারদের উদ্দেশ্য করে বলা হচ্ছে, আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনো অর্থাৎ তাঁদের নির্দেশগুলো অক্ষরে অক্ষরে পালন করো। এসব নির্দেশের একটি হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করা। পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে তোমরা যেসব সম্পদের অধিকারী হয়েছ তা থেকে খরচ করো। কাজেই তোমরা যদি ঈমানের দাবি করো তাহলে তিনি তাঁর কিতাবে তোমাদের কাছ থেকে যে প্রতিশ্রুতি গ্রহণ করেছেন তা পালন করো। কোরআন হচ্ছে হিদায়তের এমন কিতাব যা মানুষের অন্তর থেকে অজ্ঞতা, জুলুম ও কুফুরের অন্ধকার দূরীভূত করে এবং সেখানে ঈমান, জ্ঞান ও প্রজ্ঞার আলো জ্বালিয়ে দেয়।
এই তিন আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হল, এক, আল্লাহর সৃষ্টির প্রয়োজন মেটানোর প্রতি ভ্রক্ষেপ না করে যদি কেউ শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনার দাবি করে তবে সে মিথ্যা বলেছে। দুই, নবী রাসূলগণ মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন নিজেদের দিকে নয়, এ আহ্বান জানাতে গিয়ে তাদের অনেকে শহীদ হয়েছেন। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইরাকের কুর্দিস্তানে সন্ত্রাসী অবস্থানে আবারও হামলা চালাল ইরানের IRGC। সিরিয়ায় ইরানের সামরিক উপদেষ্টা শহীদ। নাবলুজ শহরে ইসরায়েলি আগ্রাসনে এক ফিলিস্তিনি শহীদ। জবাবে জেরুজালেমে বোমা হামলা, এক ইহুদিবাদী নিহত, আহত 18। বিএনপির মহাসমাবেশ পণ্ড করতে সরকার নতুন করে জঙ্গি নাটক সাজিয়েছে, অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এবং NRC নিয়ে রাজ্যবাসীকে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা সম্পর্কে সতর্ক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রোতাবন্ধুরা, এবারে সবশেষ একটি খবর। সমরাস্ত্র তৈরির ব্যাপারে দ্বৈত অবস্থান গ্রহণ করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। সম্প্রতি পিয়ংইয়ং এর আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর উত্তর কোরিয়া এই নিন্দা জানাল। তো শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.